প্রিয় বন্ধু, আমরা আজকের আলোচনা শুনব এপিসু কিতাব থেকে। আসুন লক্ষ্য করি, আগের রুকুতে হযরত পল বলেছিলেন পুনরুত্থানের অসীম ক্ষমতার কথা। এখন আমরা দেখব যে ওই একই ক্ষমতা আমাদের আল্লাহর বান্দা করেন, কারণ আমরা সকলে গুনাহে মৃত ছিলাম। আমরা ক্ষমতার অপব্যবহার করে অনাধিকারে প্রবেশ দ্বারে লিপ্ত ছিলাম। আমরা হযরতের সাথে জীবনযাপন করে জীবিত হয়েছি, সুতরাং আমাদের জীবিত করার জন্য আল্লাহর ওই একই ক্ষমতা ব্যবহার করেছেন। আল্লাহর বান্দা যারা, সেই সকল ইমানদারগণ ওই ক্ষমতার অভিজ্ঞতা লাভ করতে চায়। হযরত পল এই পত্র লিখবার সময় তিনি বলেছেন যে মহাশক্তির কথা, এবং তিনি যে উল্লেখ করেছেন আণবিক ক্ষমতা থেকেও শক্তিশালী, সেই ক্ষমতা আল্লাহ মানুষকে দিতে মনস্থির করেছেন। যারা হযরতের সাথে ফিরবে তারাই তা পাবে। ওই ক্ষমতা রুহানিক মৃত ব্যক্তিকে রুহানিক জীবনের উপলব্ধি করে। জামাত আল্লাহর ইবাদতখানা, রুহানিক মৃত লোকদের জীবন্ত করে তাই দিয়ে তিনি জামাত গঠন করলেন, যেন তার ইবাদতখানা হয়, এবং ওই ইবাদতখানাই হল পাক রুহের থাকিবার জায়গা। আল্লাহ পাক রুহের শক্তিতে মানুষকে গুনাহরূপ মৃত্যু থেকে জীবনে এনে জামাত গঠন করেছেন। সেই জামাতই তার আবাসস্থল, আবাস বলতে মিলনস্থান। প্রিয় বন্ধু, প্রথম করিন্থীয় তার ৬ রুকুর ১৯:২০ আয়াতে লেখা আছে, তোমরা কি জানো না তোমাদের দিলে যিনি বাস করেন এবং যাকে তোমরা আল্লাহর কাছ থেকে পেয়েছ, সেই পাকরুহের থাকবার ঘরই হল তোমাদের দেহ, তোমরা তোমাদের নিজেদের নও, অনেক দাম দিয়ে তোমাদের কেনা হয়েছে, তাই আল্লাহর গৌরবের জন্য তোমাদের দেহ ব্যবহার করো। ইপিসিও কিতাব তার ২ রুকুতে হযরত পল দেখাচ্ছেন আমরা কি ছিলাম, আর তারপর এখন আমরা কি হয়েছি, তৃতীয় আমরা কি হব, আর চতুর্থ আমরা কিভাবে নতুন হব। আমরা কি ছিলাম এই বিষয়ে বলতে গেলে হযরত পল বলেছেন যে আমরা গুনাহে মৃত্যু ছিলাম। গুনাহই আমাদের আল্লাহ থেকে আলাদা করে দেয়, আর জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থই হচ্ছে মৃত্যু। দুনিয়াতে আদম হওয়ার মধ্যে দিয়েই গুনাহ এসেছিল, যখন তারা অবাধ্য হলেন সেই মুহূর্তে রোহানিক মৃত্যু হল। কিন্তু জাগতিক মৃত্যু বীজ তার মধ্যে কাজ শুরু করল, এবং নির্দিষ্ট সময়ে একদিন তাদের মৃত্যু হল। রোমীয় কিতাব তার ৫ রুকুর ১২ আয়াতে বলা হয়েছে যে আদমের জন্যই দুনিয়াতে ও মানুষের মধ্যে গুনাহ এল। প্রত্যেক মানুষই ততক্ষণ রোহানিকভাবে মৃত্যু যতক্ষণ না হযরতের সাথে নাজাদদাতা রূপে গ্রহণ না করছে। দুনিয়া ছেড়ে চলে যাবার আগে যদি ঈশাকে নাজাদদাতা বলে স্বীকার না করেন, তবে তার জন্য দ্বিতীয় মৃত্যু অবধারিত। আল্লাহ কর্তৃক রোহানি জীবন দানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা গুনাহে মৃত্যু ছিলাম। যারা হযরতের সাথে ইমানদার নয়, তারা সদা সর্বদাই অনাধিকার প্রবেশ ও গুনাহে লিপ্ত। সাময়িকভাবে নিজেদের চেষ্টায় মন্দ কাজ থেকে বিরত থেকে জীবনে পরিবর্তিত আনতে পারে না। নিজের চেষ্টায় নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে মোশের সাথে অনন্ত জীবনের সম্পর্ক স্থাপন করা যায় না। মোশেওকে জীবনে থাকতে ও গ্রহণ করে আখেরি জীবনের অধিকারী হওয়া যায়। আবার আখেরি জীবনের অধিকারী যে হয়, তার আগের জীবনের পরিবর্তন হয়, স্বভাবের পরিবর্তন হয়, সে সুস্বাদু ফল উৎপাদন করে। যে মৃত্যু রুহানি, সে নিজ চেষ্টায় কিছু করতে পারে না। আল্লাহ তাই রুহানিক মৃত্যু ব্যক্তির জন্য একজন চিকিৎসককে দিয়েছেন, তিনি হযরত ঈসা। তিনি জীবন, একমাত্র তিনি মৃত্যুকে জীবন দান করেন। ইফিসীয় কিতাব তার ২ রুকুর ২ আয়াত বলে, দুনিয়ার চিন্তাধারা অনুসারে তোমরাও একসময় সেই অবাধ্যতা আর গুনাহের মধ্যে চলাফেরা করতে, যে রুহু আসমানের ক্ষমতাশীলদের ভাষ্য, সেই দুষ্ট রুহু আল্লাহর অবাধ্য লোকদের মধ্যে কাজ করছে, আর তোমরা সেই রুহের পিছনে পিছনে চলছ। হযরত পল ইফিসীয় জামাতের ইমানদারগণকে স্মরণ করিয়ে দিচ্ছেন, সেই সঙ্গে আমাদেরও স্মরণ করিয়ে দিচ্ছেন যে হযরত ঈসাকে গ্রহণ করবার আগে আমরা কি ছিলাম। আমরা সবাই আমাদের গুনাহের স্বভাবে কামনায় পূর্ণ করে সেই লোকদের মধ্যে আর এক সময় জীবন কাটাতাম। গুনাহ স্বভাব থেকে যেসব ইচ্ছা এবং চিন্তা জাগে, আমরা সেই অনুসারে কাজ করতাম। সেই স্বভাবের জন্য আমরাও অন্য সকলের মতো আল্লাহর গজবের অধীন ছিলাম। মাংসের কামনা বলতে মানুষের স্বভাবে সেই অবদ্ধতা স্বভাব, রোমীয় কিতাব তার ৮ টুকু ৫ আয়াত বলে, যারা গুনাহ স্বভাবের অধীন তাদের মন গুনাহ স্বভাব যা চায় তাতে আগ্রহী, আর যারা পাকরুহের অধীন তাদের মন পাকরুহ যা চায় তাতে আগ্রহী। আবার রোমীয় তার ৮ রুকুর ৮ আয়াতে বলা হয়েছে, কাজেই যারা গুনাহ স্বভাবের অধীন তারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না। এর অর্থ এই যে নতুন জন্ম লাভ না করলে আল্লাহকে খুশি করা যায় না। যে ব্যক্তি নতুন জন্ম লাভ করে সে নতুন স্বভাব পায় বা পরিবর্তিত জীবন পায়, নতুন জীবন ধারণ করে। গালাতীয় কিতাব তার 5:16-17 আয়াতে লেখা আছে, আমি যা বলছি তা এই, তোমরা পাকরুহের অধীনে চলাফেরা করো, তা করলে তোমরা গুনাহ স্বভাবের ইচ্ছা পূর্ণ করবে না। গুনাহ স্বভাব যা চায় তা পাকরুহের বিরুদ্ধে, এবং পাকরুহ যা চান তা গুনাহ স্বভাবের বিরুদ্ধে। গুনাহ স্বভাব ও পাকরুহ একে অন্যের বিরুদ্ধে চলে। তোমরা যা করতে চাও তা করো। প্রিয় বন্ধু, এখন দেখব আমরা দুনিয়ার নিয়ম কানুনের অধীনে ছিলাম, ইবলিশের গুলাম ছিলাম এবং আল্লাহর ক্রোধের পাত্র ছিলাম। ইফিসীয় কিতাব তার 2:4 আয়াতে বলা হয়েছে, আমরা মোশেওকে গ্রহণ করার আগে আল্লাহর গজবের অধীন ছিলাম, আমাদের স্বভাবের কারণে গজবের পাত্র ছিলাম, যেমন অন্যেরা। আল্লাহ যে মহব্বতময় একথাটা ভাবা এবং বলা সহজ, কিন্তু অনেকের পক্ষেই একথা স্বীকার করা কষ্টকর যে আল্লাহ রাগ করে না। প্রিয় বন্ধু, আমরা শুনব আমরা কি, ইফিসীয় জামাতের ইমানদারেরা কেমন ছিলেন বা কিরকম ছিলেন মনে করিয়ে দিবার পর হযরত পল বলেছেন, এখন আমরা কি হয়েছি? গুনাহে মৃত্যু ছিলাম, আল্লাহর গজবের পাত্র ছিলাম, কিন্তু আল্লাহ তার মহান মহব্বতে মসিহের সঙ্গে জীবিত করলেন আর আমরা জীবিত হলাম, তা নয় তিনি মসিহের সাথে আমাদের তুলে বেহেস্তের স্থানে বসালেন। এই কথাগুলি তাদের জন্য খাটে যারা মসিহ ঈসাকে নিজের নাজাতদাতা মুক্তিদাতা বলে স্বীকার করেছে। কিন্তু 2:4 আয়াতে হঠাৎ একটা আশার আলো দেখতে পাচ্ছি। এই ছবি কেন? কেননা আল্লাহ দয়াদানে ধনবান, তিনি যে মানুষকে কি পরিমাণে মহব্বত করেন তা ভাষায় প্রকাশ করা যায় না, কেবলমাত্র উপলব্ধির মধ্য দিয়ে বুঝতে হয়। আমাদের গুনাহ সর্বদাই আল্লাহর মহব্বতের বিরুদ্ধচারণ করছে, তথাপি আল্লাহর কাছে আমাদের হৃদয় বহুমূল্য, তাই তো তিনি বিপদের মধ্যে থেকে, মৃত্যুর হাত থেকে, রুহানিক মৃত্যু আমাদের হৃদয় রক্ষার ব্যবস্থা করেছে। হযরত আদম হাওয়া যখন গুনাহ করে তখন তারা আল্লাহকে খোঁজেনি, তারা লুকিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাদের খোঁজ করলেন। তিনি বললেন, আদম তুমি কোথায়? যদিও মানুষ আল্লাহর সহভাগিতা ছিন্ন করেছিল এবং পুনরায় যুক্ত হওয়ার প্রয়োজন ছিল, তবুও মানুষের সঙ্গে সহভাগিতা পুনঃ স্থাপনের জন্য আল্লাহ এগিয়ে এলেন। কেমন অদ্ভুত লাগে, তাই না? আল্লাহ মানুষের সঙ্গে মানুষের মধ্যে থাকতে চান। হিজরত কিতাব তার 25:8 আয়াত বলে, বনী ইসরায়েলদের দিয়ে তুমি আমার থাকবার জন্য একটা পবিত্র জায়গা তৈরি করিয়ে নেবে। আর আমরা দেখি যে পরবর্তীকালে আল্লাহ মসীহ রূপে মানুষের মধ্যে বাস করলেন। গালাতীয় কিতাব তার 4:4-5 আয়াতে, কিন্তু সময় পূর্ণ হলে পর আল্লাহ তার মসীহকে পাঠিয়ে দিলেন, সেই মসীহ স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণ করলেন এবং শরীয়তের অধীনে জীবন কাটালেন, যেন শরীয়তের অধীনে থাকা লোকদের তিনি মুক্ত করতে পারেন আর আল্লাহ মসীহ হিসাবে আমাদের গ্রহণ করেন। মহান আল্লাহর দয়া অসীম, তার দয়া অপূরণ্ত। আল্লাহ আমাকে মহব্বত করেন, তিনি আপনাকেও মহব্বত করেন, কিন্তু ভাই মনে রাখবেন যে তিনি তার মহব্বত দিয়ে নাজাত করেন না, কিন্তু তার দয়া দিয়ে নাজাত করেন। অনেক সময় আমরা মানুষের পোশাক দিয়ে বিচার করতে চাই। আমরা আজকাল অদ্ভুত পোশাকে কিছু মানুষকে দেখি যাদের সুখী মানুষ বলে, সাধারণত তাদের আমরা নাস্তিক অথবা ধর্মত্যাগী বলে ধরে নিয়ে থাকি। রে বন্ধু, 2:7 আয়াত পাঠ করলে আমরা দেখতে পাব আমরা কি হব। 2:7 আয়াত অনুযায়ী আমরা বেহেস্তের শোভনীয় বা দর্শনীয় বস্তু হব। বেহেস্তের ফেরেশতারা দেখবে প্রাতন জিনিস মাটির পাত্র নিচে পাওয়ার পর সেগুলিকে পরিষ্কার করে সাজিয়ে রাখা হয় আর তলায় লেখা থাকে কোথায় পাওয়া গিয়েছিল, কতদিন আগের জিনিস ইত্যাদি ইত্যাদি। রে বন্ধু, আমরা সত্যি যেন সেই বেহেস্তের শোভনীয় বস্তু হতে পারি, সেজন্য আসুন আমাদেরকে প্রস্তুত করি। ফেরেশতারা যেন আমাদের দেখে সেই দিন তারিখ ঠিক করে, কতদিন আগে থেকে আমি মুক্তির আনন্দ লাভ করেছি, এবং তারা দেখে যেন আনন্দ পায়। আসুন আমরা সেই শোভনীয় বস্তুতে পরিণত হই। খোদা আপনাকে এই কালামের মধ্য দিয়ে তার রহমত দান করুন। আল্লাহ হাফেজ।